পৈতৃক সূত্রে অভিজাত বংশোদ্ভব, ব্যক্তিগত জীবনে হাস্যোজ্জ্বল রসবোধ সম্পন্ন মানুষ ছিলেন যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ হারবার্ট ওয়াকার বুশ। একদিকে যেমন দায়িত্ববোধ নিয়ে সজাগ সচেতন রইতেন সর্বক্ষণ, তেমনি মানবিক মূল্যবোধের প্রতিও দায়বদ্ধতায় কোনো কমতি করতেন না মোটে। বিংশ শতাব্দীর গত 60 দশক দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকেছেন 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। তাঁর প্রয়াণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় পারিবারিক এক মুখপাত্রের সূত্রে শুক্রবার গভীর রাতে। মৃত্যুকালে বয়স হয়েছিল 94 বছর। যুক্তরাষ্ট্রের এই 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের দীর্ঘ জীবন বিস্তৃত থেকেছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। আমেরিকার রাজনৈতিক অঙ্গনের শীর্ষ অবস্থানে সে যাত্রা গিয়ে পৌঁছেছিল 1989 সালে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বাংলা ভাষী বলে নিজেদের পরিচয় দিই, তারা সবাই জানেন যে বহু বছর আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যথায় কাতর হয়ে লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। আজ মুক্ত বিশ্বের প্রতিটি মানুষ, সারা বিশ্ব জোড়া মানুষ, যারা বিশ্বাস করেন উদার দৃষ্টিভঙ্গির মতবাদে, দেশের প্রতি যাদের দরদ রয়েছে, তারা জানেন যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ সারাটা জীবন এই মতবাদে অটল থেকেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জর্জ এইচ ডব্লিউ বুশের শবাধার আচ্ছাদিত ক্যাসকেড গিয়ে পৌঁছেছে ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে। সেখানে অনুষ্ঠিত হবে শেষ কৃত্যানুষ্ঠান, যেখানে মৃত্যু পরবর্তী স্তুতি বচন উচ্চারণ করবেন। অনেকের মধ্যে তার পুত্র, জ্যেষ্ঠ পুত্র জর্জ বুশ, কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মালরোনি, প্রাক্তন সেনেট সদস্য অ্যালান সিম্পসন এবং প্রেসিডেন্সিয়াল বায়োগ্রাফার জীবনীকার জন মিচাম। ওয়াশিংটন ক্যাথিড্রালে একটু পরেই শুরু হতে যাচ্ছে এই শেষ কৃত্যানুষ্ঠান। সেখান থেকে তার মরদেহ চলে যাবে বিমানযোগে টেক্সাসে, এবং টেক্সাসের এপিস্কোপাল চার্চ হিউস্টনের সেখানে কাসকেড গিয়ে পৌঁছবে আজ সন্ধ্যায়, এবং সেখানেই কাসকেড রাখা থাকবে। এবং তারপর আগামীকাল বৃহস্পতিবার সেন্ট মার্টিনস চার্চে শেষকৃত্যানুষ্ঠানের পর, আর একবার শেষকৃত্যানুষ্ঠানের পর বৃহস্পতিবার বেলা 5:15 জর্জ এইচ ডব্লিউ বুশের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি, যেটা রয়েছে কলেজ স্টেশন টেক্সাসের, সেখানে তাঁকে সমাহিত করা হবে। আমাদের আজকে এই অনুষ্ঠানে আমাদের অতিথি উত্তরদাতা প্যানেলে চারজন উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে আলোচনা করার জন্যে। তো আমরা তাঁদের সঙ্গে কথা বলব। রয়েছেন ডক্টর সেলিনা আহমেদ টেক্সাস থেকে, রয়েছেন প্রফেসর মেহনাজ মোমেন, উনিও টেক্সাস থেকে যোগ দিচ্ছেন, সৈয়দ মাহমুদুল্লাহ বিশিষ্ট সাংবাদিক যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে, এবং আমাদের সহকর্মী আবু নাসের রাজীব, তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে ক্যালিফোর্নিয়া থেকে। তো ডক্টর মোমেন, প্রথমে আপনার কাছে যাচ্ছি, আপনি প্রারম্ভিক বক্তব্যে জর্জ এইচ ডব্লিউ বুশ সম্পর্কে কিছু বলবেন?
এখন চারপাশে যে সমস্ত আলোচনা হচ্ছে তাতে মোটামুটি সবাই একমত যে জর্জ এইচ ডব্লিউ বুশের মৃত্যুর সাথে সাথে রাজনীতিতে একটা একটা পর্যায় শেষ হয়ে গেল, যেখানে আমরা রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টিকে এমনভাবে দেখেছিলাম যারা রাজনীতিতে এসে প্রতিদ্বন্দ্বিতা ঠিকই করছিল কিন্তু দেশের জন্য একসাথে হয়ে তারা কাজ করতে পিছপা হতো না। প্লাস রাজনীতিতে সিভিলিটি বলে যে একটা জিনিস, এবং অন্য দলের মানুষের সাথে আপনার বিরোধিতা করেও তাদের সাথে একমত না হয়েও তাদের সাথে একসাথে কাজ করা যায়, এই সমস্ত জিনিসগুলোর, এই সমস্ত ট্রেন্ডগুলোর একটা পরিসমাপ্তি মনে হচ্ছে যে তার মৃত্যুর সাথে হলো। তো তাকে বিশেষ করে আজকে আমি একজন ইমিগ্রেন্ট হিসেবে, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এই দেশে এসেছিলাম, এবং একটা কথা আমি প্রথমেই বলবো যে এই যে এখন H1B-র মাধ্যমে এত পৃথিবী, সারা পৃথিবী থেকে মানুষ আমেরিকায় আসার যে সুযোগটা পেয়েছে, সেটা, সেই পরিবর্তনটা কিন্তু জর্জ H.W. বুশের সময় হয়েছে। তারপরে আরো 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 কতগুলো, যেমন হ্যান্ডিক্যাপ মানুষদের পাবলিক ট্রান্সপোর্টে, তাদের পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্সেসিবল করতে হবে, এরকম কতগুলো ধরনের আপনার নীতিমালা ফেডারেল গভর্নমেন্ট থেকে ফেডারেল ম্যান্ডেট, এগুলো এই জর্জ H.W. বুশের আমলে হয়েছে। কিন্তু এর সাথে সাথে কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমেরিকার মার্কিন সাম্রাজ্যবাদের অনেক ধরনের পদক্ষেপ, সেটাও কিন্তু তার ওই চার বছরের প্রেসিডেন্সির সময় সেটাও আরো শক্ত হয়েছে, দৃঢ় হয়েছে। যেমন আমরা যদি প্রথম ইরাক ওয়ারের কথা চিন্তা করি, সেই যুদ্ধ যে শুরু হয়েছিল সেটা কিন্তু, সেটাই কিন্তু বীজ ছিল যেটা পরে আরো আপনার অনেক বিস্তার লাভ করেছে। তারপর ধরেন পানামায় আক্রমণ, আরো অনেক কিছু কিন্তু এর সাথে আছে। কাজেই এখন যে মানুষটি চলে গেছেন, তার ভালো দিকগুলো, তার অবদান আমেরিকার রাজনীতিতে আমরা যেভাবে মনে করব, সাথে সাথে কিন্তু তার তার কেরিয়ারের একটা সামগ্রিক একটা অ্যানালিসিস হওয়া দরকার, কিন্তু কারণ তার ভূমিকা বিভিন্ন দিকে, তার ভূমিকা
জি ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি যে দেশ ও দশের প্রতি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দায়বদ্ধতার প্রথম বহিঃপ্রকাশ ঘটেছিল তার জীবদ্দশার প্রথম অধ্যায়ে, যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে জঙ্গি বিমানের পাইলট হিসেবে যোগ দিয়েছিলেন মাত্র 18 বছর বয়সে, এবং ওই পর্যায়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অন্যতম বৃহৎ এক বিমান যুদ্ধে ফিলিপাইন সাগরবক্ষের বিমান লড়াইয়ে বিজয়ের নায়ক রূপে স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। তো ডক্টর আমাদের সঙ্গে রয়েছেন সেলিনা আহমেদ টেক্সাস থেকেই। তো ডক্টর সেলিনা আহমেদ, আপনি আলোচনা করবেন জর্জ H.W. বুশের জীবন সম্পর্কে।
আমি প্রথমে বলি যে যে লোকটাকে, যে পরিবারকে আমি হিউস্টন থেকে অনেক বেশি কাছে দেখেছি, ওনাদের সবার সঙ্গে কিছু না কিছু কাজ করার আমার পরম সৌভাগ্য হয়েছিল। আজকে আমরা যখন সারা বিশ্বে এবং আমাদের আমেরিকায় রাজনীতিতে একটা নৈরাশ্যের জিনিস দেখতে পাচ্ছিলাম, আজকে কিন্তু এই মহান একজন রাজনীতিবিদ মৃত্যুর পরেও দেশের জন্য কিন্তু কিভাবে কাজ করছে, উনি আমাদের মনে আশার সঞ্চার করছে। ওনার যে ভালো দিকগুলো আজকে দুদিন থেকে যা শুনছি, তাতে কিন্তু যে নৈরাশ্য বোধতে এসেছিল আমাদের, অন্তত আমি মনে করি আমার মধ্যে, যে আমেরিকার রাজনীতিতে আমরা আশার আলো দেখতে পাই মহান রাজনীতিবিদের যে অবদানগুলি রেখে গেছেন তার মধ্যে। তো যেমন উনি সুনামির জন্য প্রেসিডেন্ট ক্লিনটন সহ যে কাজগুলি করেছেন, সেটা ওনার দুঃস্থের প্রতি হাত বাড়ানোর যে একটা তার প্যাশন ছিল, সেটা একটা দিক। আরেকটা দিক ছিল যে যে মৃত্যুর পরেও তার ভালো দিকটা আমাদেরকে আশার সঞ্চারণ করছে। আর পুরো পরিবারটা ছিল বিনয়ী, সিম্পলিসিটি। ইভেন বারবারা বুশের সাথে আমার অনেকগুলো কাজ করার অভিজ্ঞতা হয়েছে, যে সেটা উনি প্রেসিডেন্ট বুশের পক্ষ হয়ে আমাদেরকে একদিন নীল বুশের বাড়িতে ডেকেছিলেন, এবং এত একটা সাধারণভাবে সোফার মধ্যে হ্যান্ডেলে বসে আমাদের 50 জন মহিলাকে দেখেছিলেন, যে ওরা মাইক্রোক্রেডিট নিয়ে আলোচনা এবং মহিলাদের উইমেন্স ডেতে, তখন উনি বলেছিলেন যে ও তোমরা আমার আমার পিঠে হাত দিয়ে বলছেন যে দেখো আমার জুতোর দিকে তাকাবে না, কিন্তু আমি খুব কমফোর্টেবল জুতো পরেছি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বুশের যখন নাকি উনি জুতা, আমাদের যারা কেয়ারটেকার করে তারা বলতো যে প্রেসিডেন্ট বুশের যারা ফ্রেন্ড তারা খুব ভালো ভালো জুতো পরে আসে, আর বারবারা বুশ তোমার ফ্রেন্ড আর তোমার মতো আগলে জুতো পরে আসে। ওই যে সাধারণ কথাগুলো বলে আমাদেরকে অত বড় একজন নামি দামি ফ্যামিলির সাথে সহজ করে তুলে দেওয়া, এবং প্রেসিডেন্ট বুশের বাণীটুকু আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে যে উনি উইমেন্স রাইট নিয়ে কি চিন্তাধারা করেন। তো সেখানে যে বুশ ফ্যামিলি, যে প্রেসিডেন্ট বুশ, বারবারা বুশ, তারা আমাদের মধ্যে যে পলিটিক্যাল ডিফারেন্সের বাইরে যে একটা জগৎ আছে সেই জগৎটা দিয়ে মানুষ হিসাবে কাজ করার যে লক্ষ্যে পৌঁছে যেতে পারি আমরা, সেই জিনিসগুলো কিন্তু একটা শিক্ষা দিয়ে গেছেন। এবং আরেকটা জিনিস উনি আমাদের আগের বক্তা যিনি বললেন, হ্যাঁ অন্য সাইডটা দেখা দরকার। একটা যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি, যেমন যেমন উনি করেছেন আমেরিকান ডিসএবিলিটি অ্যাক্ট বিলটা পাস করেছেন, তেমনি কিন্তু এইচআইভির জন্য অনেক কিছু হয়তো আরো করতে পারতেন, সেটা অ্যাটলিস্ট করা হয়ে ওঠেনি।
জি, আমরা আমাদের দুই অতিথি বক্তা প্রফেসর মেহনাজ মোমেন এবং প্রফেসর সেলিনা আহমেদের বক্তব্য শুনলাম। এই মুহূর্তে ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে শেষ কৃত্যানুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, শেষ কৃত্যানুষ্ঠান চলছে এখন, সবাই শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, প্রেসিডেন্ট বুশ, সাবেক প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্ট বুশের জ্যেষ্ঠ পুত্র এবং ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ রয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমরা দেখতে পাচ্ছি, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে দেখতে পাচ্ছি এই শেষ কৃত্যানুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমরা আমাদের সহকর্মী, আমরা এখন ক্যালিফোর্নিয়ার সহকর্মী যাব রাজীব আবু নাসের, রাজীবের কাছে, কিন্তু তার আগে বাংলাদেশ থেকে একজন শ্রোতা কল করেছেন, শুনে নেই তিনি কি বলছেন। প্রদীপবাবু আপনি লাইনে আছেন? জি দীপকবাবু,
হ্যালো, আমি লাইনে আছি।
জি 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 বলুন।
জি দাদা নমস্কার, আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড়।
জি দীপক চক্রবর্তী বলুন ভাই, নমস্কার।
হ্যাঁ জি, আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু শুরুতে আমরা যখন অনুষ্ঠানে শুনছিলাম, খুবই একটা আমাদের দুঃখজনক বিষয়, সেটা আমি তাদেরকে আমি অনেক শ্রদ্ধা এবং তাকে আমি ভালোবাসা জানাচ্ছি, এবং ভারতীয় মিডিয়া কর্তৃপক্ষ থেকে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তা আমার প্রশ্ন হচ্ছে যে একজন প্রেসিডেন্ট ছিলেন, তার বিগত যে উনি প্রেসিডেন্ট করে গেছেন, তার কতটুকু ভূমিকা ছিল এবং কেমন উনি দায়িত্ব প্রাপ্ত অনুষ্ঠান করে গেছেন, এবং কতটা এখন মানুষের প্রতি কতটা ভালোবাসা ছিলেন, এই বিষয়ে সাজিদ মহোদয় আমাদের প্যানেল অতিথি স্যার মহোদয় একটু আলোকপাত করতে পারবি?
জি নিশ্চয়ই, মানুষের প্রতি কতটুকু ভালোবাসা ছিল সে নিয়ে আমরা আলোচনা করার জন্য যাব আমাদের সহকর্মী আবু নাসের, রাজীবের কাছে। তার আগে একটু বলে নেই যে কদিন আগে, দুদিন আগেই তার প্রয়াণের পরের দিনই সম্ভবত বা ওই দিনই হবে, রেডিওতে একটা সাক্ষাৎকার শুনছিলাম, সে সাক্ষাৎকার ছিল তার আজন্মের বন্ধু শহীদ, তার সহকর্মী জেমস বেকারের, তার সময়কার পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারের একটি সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারে সাক্ষাৎকার গ্রহণকারী প্রশ্ন করেছিলেন জেমস বেকারকে যে জর্জ ডব্লিউ বুশ লেগেসি নিয়ে কি মনে করতেন, ফ্যামিলি ডিনেস্টি নিয়ে কি ভাবতেন। তার উত্তরে প্রয়াত জর্জ এইচ ডব্লিউ বুশ বলেছিলেন যে দেখুন, আমি সাধারণ মানুষের মতো রাজনীতির অঙ্গনে বিচরণ করি, সাধারণ মানুষের মতো রাজনীতি নিয়ে ভাবি, চিন্তা করি, এবং তাই আমি ধারাবাহিকতায়, লেগেসিতে বিশ্বাস করি না, এবং সে কারণেই আমি ফ্যামিলি ডিনেস্টি নিয়ে, বংশানুক্রমিক যে ধারাবাহিকতা, তাতেও আমি আস্থা রাখি না। এবং এটার থেকেই বোঝা যায় যে সাধারণ মানুষের মতো করে ভাবতে, সাধারণ মানুষের জন্য দরদ বোধ করতে তিনি যে নিবিড়ভাবে উপলব্ধি করতেন, সে কথাটাই আমরা বারবার তার কথা স্মরণ করি, বিশেষ করে এই মুহূর্তে যখন কিনা ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে তার শেষ কৃত্যানুষ্ঠান হচ্ছে। তো আবু নাসের রাজীব ভাই, আপনি কিছু বলবেন?
আপনার প্রদীপ বাবু যেরকম জিজ্ঞেস করছিলেন যে দীপক চক্রবর্তী যে উনি কেমন মানুষ ছিলেন, ওনার মারা যাওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত সবাই বলছেন যে মানুষ হিসেবে উনি খুব ভালো মানুষ ছিলেন, চমৎকার মানুষ ছিলেন। একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে উনি যখন প্রেসিডেন্ট, তখন যুক্তরাষ্ট্রের একজন সেনেটর কোন একটা কারণে জেলে যান, এবং জেলে যাওয়ার পরে যেদিন উনি জেলে যান ওই সেনেটর, সেদিন প্রেসিডেন্ট, উনি কিন্তু প্রেসিডেন্টের বিরুদ্ধ দলের একজন সদস্য ছিলেন, তারপরও প্রেসিডেন্ট জেলখানাতে একটা ফোন করেন, ফোন করে তার পরিচয় না দিয়ে জিজ্ঞেস করেন আমি কি সেনেটর অমুকের সাথে কথা বলতে পারি, তখন তখন উনি এরকম করে কথা বলেছেন। এবং এরপরে ওই সিনেটর যখন জেল থেকে বের হয়ে এসে তার একটা স্মৃতি কথা লিখেছিলেন, তখন তিনি বলেছিলেন যে লিখেছিলেন যে তিনি যখন জেলে যান তার আর কোনো রাজনৈতিক সহকর্মী একবারের জন্য তার খোঁজ নেননি, কিন্তু সর্বোচ্চ আসনে বসা থাকা অবস্থাতেও প্রেসিডেন্ট বুশ তার খোঁজ নিয়েছিলেন। এরকম আরো অনেক আরেকটা কথা বলা হয়ে থাকে যে সাধারণত আপনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় এবং প্রেসিডেন্ট থেকে হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার পর বিভিন্ন অকেশনে বিভিন্ন মানুষকে যত থ্যাংক ইউ নোট এবং আপনার যত শুভেচ্ছা বার্তা তিনি লিখেছেন তা দিয়ে বেশ কয়েকটি বই করা যেতে পারে। এ থেকে বোঝা যায় যে তিনি সবসময় আপনার ব্যক্তিগতভাবে সম্পর্ক যেগুলো থাকে সে সম্পর্কের চর্চা করতেন। এবং আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে তার কিন্তু একটা বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তার আগে তিনি অয়েল কোম্পানিতে কাজ করতেন, সেখানেও তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তার মতো অভিজ্ঞ আর কোনো ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হননি। যেমন যুক্তরাষ্ট্রে তিনি 1989 সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তার আগে প্রায় আপনার 8 বছর তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারও তিনি রোনাল্ড রেগানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, তিনি চীনের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, 2 দফা কংগ্রেসম্যান ছিলেন, বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে ছিল।
জি, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এবং এই শেষকৃত্যানুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন, যেমন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মালরোনি, যুক্তরাষ্ট্রের সাবেক সেনেটর অ্যালান সিম্পসন, ইতিহাসবিদ এইচ ডব্লিউ বুশের জীবনী লেখক জন নিয়াশেম, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেখ ওয়াবেনজা, প্রিন্স চার্লস, এরা রয়েছেন। শেষকৃত্যানুষ্ঠান চলছে, এগিয়ে চলেছে। ইতিমধ্যে সৈয়দ মাহমুদুল্লাহ সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি টেলিফোনে। আপনার কাছ থেকে আমরা জানতে চাইব সৈয়দ মাহমুদুল্লাহ যে জর্জ ডব্লিউ বুশের জীবনের সাফল্য এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু ব্যর্থতার কথা আমরা ইতিহাসে জানি, যেমন মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় এবং পানামা অভিযানের সময় তার সাফল্য ব্যর্থতা সব দিক নিয়েই ইতিহাসবিদেরা আলোচনা করেছেন। কিন্তু তারপরেও আমরা ব্যাপক বিস্তৃত পরিসরে দেখতে পাই যে যুক্তরাষ্ট্রের এই দ্বিদলীয় রাজনীতি ক্ষেত্রে যে দলটি রক্ষণশীল মতবাদে বিশ্বাস করেন, যে দলের সঙ্গী রাজনীতিবিদরা সবাই প্রায় রক্ষণশীল মতবাদে বিশ্বাস করেন, তার মধ্যে থেকেও যে উদার মানবিক মূল্যবোধে তিনি সম্পৃক্ত হতেন বারবার, সে সম্পর্কে আলোকপাত করবেন?
সাধারণভাবে অনেক কিছুই বলা চলে, তার বর্ণাঢ্য জীবন যেটা একটু আগে আপনাদের আলোচনা উল্লেখ করেছেন, তো তিনি এমন সিআইএর চিফ ছিলেন। যাই হোক, একটা কথা আপনি উল্লেখ করতে চাই, এখানে অনেক কিছু তার সম্পর্কে বলা যায়। তিনি যেদিন প্রেসিডেন্ট হিসাবে তার মেয়াদ শেষ হলো, তিনি ডেস্কে রেখে গেলেন তার পরবর্তী প্রেসিডেন্টের জন্য একটা ছোট্ট চিঠি, সেখানে বললেন এখন আপনি আমাদের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন, আপনার জন্য আমার শুভকামনা এবং আপনার সাফল্য আমার দেশের সাফল্য। তো এইভাবে উনি চমৎকার একটি নোট রেখে গেলেন দৃষ্টান্ত। একটা উল্লেখযোগ্য ব্যাপার যে উনি যখন ইরাক আক্রমণ করেন সে নিয়ে অনেক বিতর্ক আছে, আক্রমণটা সঙ্গত হয়েছিল কিনা ইত্যাদি, কিন্তু আক্রমণ করে তিনি সুয়েজ ইরাক থেকে উদ্ধার, কুয়েতকে মুক্ত করার পরে তার পরামর্শকদের মধ্যে অনেকে বলেছিলেন আপনার সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার জন্য, বাগদাদ দখল করার জন্য। তো উনি সেরকম ওই পথে যাননি, সাদ্দামকে ক্ষমতাচ্যুত করেননি, কারণ তার পরবর্তী বিশ্লেষণে তার যে জীবনীকার কথা উল্লেখ করেছেন, তিনি উল্লেখ করেছেন সেই বিশাল বইতে যে তাদের তখন তার ধারণা হয়েছিল সেক্রেটারি অফ স্টেট জেমস বেকার, যিনি আজকে শেষকৃত্য অনুষ্ঠানে উনি অংশ নিচ্ছেন, তার ঘনিষ্ঠ বন্ধু, তাদের এই মডারেট গ্রুপের এবং তার নিজের অপিনিয়ন ছিল যদি সাদ্দাম হোসেনকে তখন সেভাবে ক্ষমতাচ্যুত করা হয় তখন সেই দেশ সে একটা অরাজকতা সৃষ্টি হবে, শূন্যতা দেখা দেবে এবং সমগ্র ওই মধ্যপ্রাচ্যের সকল এলাকা পুরো এলাকা তাতে ক্ষতিগ্রস্ত হবে। ফলে তিনি এরকম একটা ভয়ঙ্কর তাদের বিবেচনায় পরিস্থিতি সৃষ্টি করতে চাননি। যেহেতু পরবর্তীতে আমরা দেখেছি তার ছেলে যখন তার পুত্র প্রেসিডেন্ট হয়ে যখন সে দেশ আক্রমণ করেন তখন সাদ্দামকে ক্ষমতাচ্যুত করা হয়, ধরা পড়েন, তাকে বিচারে মৃত্যুদণ্ড হয়, তার পরবর্তীতে এখনো পর্যন্ত সে দেশে এটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। ফলে এই পরবর্তী ইতিহাসের প্রেক্ষাপটে তার তখনকার যে সিদ্ধান্ত সেটা অসাধারণ একটা সিদ্ধান্ত বলে পরিচিত। আর একটা কথা এখানে উল্লেখ করা যায় তার আমল সম্পর্কে, যুক্তরাষ্ট্রকে সবসময় ধরনা হয় ইসরায়েলের সকল কিছুতে তার একেবারে অন্ধের মতো বিনা বাক্যবে সমর্থন দিক এটা, এবং অস্ত্র শস্ত্র ইত্যাদি সরবরাহ করে বিপুল পরিমাণে আরবদের আরবদের সাথে সংঘর্ষে যেন তারা জড়িয়ে যেতে পারে, কিন্তু সেই তার আমলে একবার তারা হাউস ওখানে বাড়িঘর নির্মাণের জন্য সেটলারদের জন্য $10 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে সাহায্য পেয়েছিল, সেই টাকা সেই সাহায্য দিতে তার প্রশাসন রাজি হয়নি, কারণ সেই সাহায্য দিয়ে তাদের ধারণা ছিল অধিকৃত অঞ্চলে তারা বাড়ি বানাবে, যেটা বলছে এটা ঠিক হবে না, ফলে পরবর্তীতে ওখানকার সমস্যা সমাধানের ক্ষেত্রে সেটা অন্তরা সৃষ্টি করবে এই জন্য তারা দেননি। ফলে এটাও একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঝানু রাজনীতিকের রাষ্ট্রনায়কের যে পরিচয় সেটা প্রকাশ পেয়েছে এই সিদ্ধান্ত দ্বারা।
জি, আমি এরপরে ইতিহাসের পাতা থেকে একটু কিছুটা অংশ পড়ব এবং তারপরই ওই অংশটির ওপর মন্তব্যের জন্য যাব টেক্সাস A&M ইউনিভার্সিটিতে প্রফেসর মেহনাজ মোমেনের কাছে তার বিশ্লেষণ এবং মন্তব্যের জন্য। যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট দায়িত্বভার হাতে নেবার পরপরই জর্জ W.H. বুশ বলেছিলেন, তিনি নতুন ধারার সুবাতাস বইছে এখন, বিশ্ব এখন মুক্তি স্বাধীনতার সৌরভে উজ্জীবিত, বাস্তবে না হলেও মানুষের মনের গহীনে স্বৈর শাসকের দিন সমাপ্ত, স্বৈর শাসনের যুগ শেষ হয়ে আসছে, প্রাচীন মৃতপ্রায় বৃক্ষ হতে ছিন্নবৃন্ত শাখা পল্লব ঝরে ঝরে পড়ছে, বাতাসের ধাক্কায় চলে যাচ্ছে প্রান্ত সীমায়। তার ওই সোচ্চার বক্তব্য পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছিল, বার্লিন প্রাচীর ভেঙে পড়েছিল, প্রেসিডেন্ট পদে তার অধিষ্ঠানের গোড়ার দিকেই পতন ঘটেছিল সোভিয়েত ইউনিয়নের, বার্লিন প্রাচীরের পতন ঘটবার অল্প কিছু পরই তদানীন্তন সোভিয়েত নেতা মিখাইল গোরবাচফের সঙ্গে তাঁর দেখা হয়েছিল মল্টায়, এবং তারই সূত্র ধরে ১৯৯১ সালে দু নেতার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অস্ত্র হ্রাস চুক্তি, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। হোয়াইট হাউসে তাঁর 4 বছরের অবস্থানকালেই তিনি তাঁরই নির্দেশে মাদক চোরাচালানের হোতা পানামার নেতা মানুয়েল নোরিয়েগার পতন ঘটাতে বুশ নির্দেশ দিয়েছিলেন সামরিক অভিযান পরিচালনার। তেল সমৃদ্ধ কুয়েত কবজার লক্ষ্যে উদ্যত প্রায় সাদ্দাম হোসেনকে প্রতিহত করতে পরবর্তীতে তিনি মধ্যপ্রাচ্যে সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছিলেন, এবং এভাবেই প্রেসিডেন্ট পদে তাঁর সাফল্যজনক অধিষ্ঠানের স্বীকৃত স্বরূপ তাঁর জনমত সমর্থন মাত্রা অ্যাপ্রুভাল রেটিং গিয়ে পৌঁছেছিল 89% রেকর্ড মাত্রায়। বর্তমানের প্রেক্ষাপটে বিষয়টি বিশ্লেষণ করবেন প্রফেসর মেহনাজ মোমেন।
আপনি যদি পলিসির দিক দিয়ে নীতিমালার দিক দিয়ে চিন্তা করেন তাহলে আমি বলবো বুশের আমল H.W. Bush, কার্টার এবং তার পরবর্তীতে প্রেসিডেন্ট জর্জ W. Bush, এখানে কিন্তু আমেরিকার নীতিমালার আপনার খুব বেশি কোনো পার্থক্য হয়নি, অনেকটা আপনার ধারাবাহিকতা বজায় রেখেছে। খালি একটি কথা আমি বলতে চাই, যেটা আগের বক্তা বলছিলেন ইসরায়েলের ব্যাপারে, সেখানে আমরা দেখতে পাই যে আমি বলবো জর্জ এইচ ডব্লিউ বুশ হয়তো শেষ আমেরিকান প্রেসিডেন্ট যিনি জেনুইনলি এই মধ্যপ্রাচ্যের সমস্যাটার সমাধান করতে চেয়েছিলেন এবং আপনার জেনুইনলি একটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল এবং প্যালেস্টাইনের সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। এবং এই পদক্ষেপটা যে উনি নিয়েছিলেন এটা এটার জন্য ওনাকে রাজনৈতিক অনেক মূল্য দিতে হয়েছে। যে সময় উনি নির্বাচনে দাঁড়ান উনার এইরকম আপনার পপুলারিটি ছিল তা, এবং যুদ্ধ তখন ইরাক ওয়ারের প্রথম ইরাক ওয়ারের বিজয় হয়েছে, এরকম সময় উনি যে এই প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেলেন তার একটা বিশাল কারণ উনার এই পদক্ষেপ। হ্যাঁ, কিন্তু তারপরও কিন্তু উনি পরবর্তীতে এই পদক্ষেপের জন্য খুব রিগ্রেট বা খুব ল্যামেন্ট করেছেন এরকম আমি পড়িনি। কাজে এই পদক্ষেপটা আমি বলবো পুরো আপনার উনার প্রশাসনের সমস্ত নীতির থেকে এটা একটা আলাদা একটা পদক্ষেপ, এবং এই পদক্ষেপটা এটা একটা এক্সেপশন। এরপরে আমরা যত নীতিমালা দেখছি আপনার যেটা ইরাক যুদ্ধের ব্যাপারে হোক, পানামার ব্যাপারে হোক, এটা একটা ধারাবাহিকতার সাথে এটা একটা সামঞ্জস্যপূর্ণ। কেবলমাত্র এই নীতিটা যেখানে ইসরায়েলের বিরুদ্ধে উনি একটা স্ট্রং স্ট্যান্ড নিয়েছিলেন ওইটাই একটা এক্সেপশন, এবং ওইটা আমরা পরবর্তীতে আর কোন প্রেসিডেন্টকে সেটা আমরা রিপিট করতে আমরা দেখি না। আর যে কথাটা বললেন উনি যখন প্রেসিডেন্সি উনি যখন ক্ষমতায় আসেন সেটা একটা সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ সময় ছিল, কারণ সেই সময় আপনার সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল এবং আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এই পৃথিবীতে একমাত্র মানে বৃহৎ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। তো সেই সময় উনি যেই বাণীগুলো দিয়েছিলেন যে একটা কি বলবো একটা হিউম্যান ফেস অফ এম্পায়ার অথবা হিউম্যান ফেস অফ সুপার পাওয়ার, তো সেটা আমরা পরবর্তীতে আমরা দেখেছি ক্লিন্টনের আমলে অ্যাটলিস্ট বাহ্যিক এই জিনিসগুলো বজায় ছিল, কিন্তু এম্পায়ারের যে আপনার ক্যারেক্টারিস্টিক গুলো থাকে সেগুলো বুশের আমলেও ছিল, ক্লিন্টনের আমলেও ছিল, পরবর্তী ওনার ছেলে সেই বুশের আমলেও ছিল, ওবামার আমলেও ছিল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোন ধারাবাহিকতা আমি দেখিনি যে মানে ধারাবাহিকতা ব্যাহত হয়েছে এরকম দেখিনি। তবে আমি যেটা বলছি যে কিছু কিছু নীতিমালা আছে যে ক্ষেত্রে তার জর্জ এইচ ডব্লিউ বুশ অবশ্যই অনেক প্রশংসার দাবিদার, এবং শুধু আলাদা করে নীতি না, এই যে একটা যে রাজনীতিতে যে একটা আবহ ছিল একটা সিভিল আবহ, তারপর একটা পার্সোনাল একটা টাচ যেখানে উনি যার কাছে উনি কৃতজ্ঞ ছিলেন সেটা উনি যেভাবে প্রকাশ করেছেন, এই হিউমিলিটি, এই জিনিসগুলো আমার কাছে সত্যি মনে হচ্ছে যে এই জিনিসগুলো হয়তো রাজনৈতিক মঞ্চ থেকে একদমই বিদায় নিয়েছে।
জি, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ এইচ বুশ উনি প্রথমবার প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মনোনয়ন পর্যায়ের জন্য রনাল্ড রেগানের সঙ্গে, এবং সেখানে রনাল্ড রেগানের সঙ্গে তিনি পরাজিত হয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতায়। পরে রনাল্ড রেগানের তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদ কাজ করেছিলেন, এবং তারপর তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকেল ডুকাকাসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছিলেন, এবং পরবর্তী প্রথম মেয়াদ শেষ করে উনি ওয়ান টার্ম প্রেসিডেন্ট ছিলেন, দ্বিতীয় মেয়াদে উনি প্রেসিডেন্ট হতে পারেননি, সে তা নিয়ে তাঁর একটা আক্ষেপ ছিল। এবং দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতায় আর্কেনসর গভর্নর তদানীন্তন আর্কেনসর গভর্নর ব্লিন ক্লিন্টনের কাছে তিনি পরাজিত হয়েছিলেন, এবং তার এই সবকটি প্রতিদ্বন্দ্বিতার সময় তার অত্যন্ত ঘনিষ্ঠ সৌহৃদ রূপে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন পাশে, এবং যিনি কিনা তার মৃত্যুর সময়ও তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় মুহূর্তটাতেও তার শয্যা পাশে উপবিষ্ট ছিলেন, তিনি এক সময়কার বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের জেমস বেকার। জেমস বেকারের সঙ্গে জর্জ এইচ ডব্লিউ বুশের সম্পর্ক, এ সম্পর্কে রাজীব কিছু বলবেন?
জেমস বেকার তো তার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং বলা হয়ে থাকে যে জেমস বেকার তার সবচেয়ে বড় উপদেষ্টা ছিলেন, এবং দিনের যেরকমটা বলছিলেন যে মৃত্যুর দিন তিনি যখন মারা যান তার ছেলে সহ ঘনিষ্ঠ কিছু আত্মীয়জন ছিলেন এবং জেমস বেকারও ছিলেন, এবং জেমস মাত্র আজকের এই শেষকৃত্য অনুষ্ঠানেও আছেন এবং তিনি গত কয়েকদিন ধরে যে সমস্ত অনুষ্ঠানাদি হচ্ছে সব জায়গা থেকে উপস্থিত ছিলেন এবং শুধুমাত্র জেমস বেকার নয় এবং এরকম বেশ কয়েকজন ব্যক্তি আছেন যাদের সাথে তার সম্পর্ক তিনি আজীবন রক্ষা করে চলেছেন এবং বিভিন্ন রাজনীতিবিদ তিনি বলছেন যে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক স্থাপনই শুধু নয় সেই সম্পর্কের যে কন্টিনিউটি এবং সেই সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ছোটখাটো বিষয় আমাদেরকে করতে হয় সেসবও তিনি করতেন। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আপনি বললেন একটু আগে বললেন যে প্রেসিডেন্ট বুশ কিন্তু শুধু একবারের জন্য প্রেসিডেন্ট ছিলেন, এক মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন, তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারেননি। তার একটা বড় কারণ ছিল হচ্ছে তিনি তার চার বছরের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তিনি বোধ হয় বেশ চর্চিত ছিলেন আন্তর্জাতিক ঘটনাগুলির উপর, তিনি দেশীয় বা ডোমেস্টিক যে এজেন্ডা সেখানে খুব একটা নজর দিতে পারেননি। তারপরে 1991 এবং 1992 সালের দিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না এবং সেই সময়ে বলা যেতে পারে একেবারেই অপরিচিত একজন গভর্নর আরকানসাসের গভর্নর বিল ক্লিনটন তিনি অনেকটা অপ্রত্যাশিত ভাবেই প্রেসিডেন্ট বুশকে নির্বাচনে হারিয়ে দেন। এবং আর একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে নির্বাচনে কিন্তু হেরে যাওয়ার পরেও প্রেসিডেন্ট বুশ দেখা গেল যে প্রেসিডেন্ট ক্লিনটন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তার সব বড় বন্ধু এবং মেন্টরে পরিণত হলেন প্রেসিডেন্ট। এবং বারবারা বুশ তার এক লেখায় বলছেন যে মনে হচ্ছিল যে প্রেসিডেন্ট ক্লিনটন যেন তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে পেয়েছেন প্রেসিডেন্ট বুশ। এরকম নানা রকম মানবিক গুণাবলীর সমৃদ্ধ একজন মানুষ ছিলেন প্রেসিডেন্ট।
জি, আমরা জানি যে জেমস বেকারের সঙ্গে প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক যৌবন কাল থেকে শুরু হয়ে আমৃত্যু তিনি বজায় রেখেছিলেন এবং যেমনটি কিনা একটু আগেই আমরা উল্লেখ করেছি যে শেষ মুহূর্তে তার শেষ নিঃশ্বাস ফেলবার আগে পর্যন্ত তিনি জেমস বেকার তার পাশে ছিলেন এবং তার জ্যেষ্ঠ পুত্র প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অন্য কোথাও ছিলেন, সেখান থেকে টেলিফোন করেছিলেন এবং টেলিফোন করে ওর সঙ্গে কথা বলছিলেন যখন কিনা জেমস বেকার পাশে বসেছিলেন এবং জর্জ ডব্লিউ বুশ তার পিতাকে উদ্দেশ্য করে তখন বলেছিলেন যে আই লাভ ইউ ড্যাড এবং তার উত্তরে প্রয়াত প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশ বলেছিলেন আই লাভ ইউ টু সান। তো এই যে তার মানে মানবিক মূল্যবোধ, মানবিক দরদের ব্যাপারে তার যে সহমর্মিতা, তার যে অনুভূতি, এগুলো নিয়ে আমরা একটু কিছু শুনতে চাই প্রফেসর সেলিনা আহমেদের কাছ থেকে।
ছোট্ট কথাটা যে উনি যে খুব কালারফুল সক্স পরতেন,
জি
সেটা কিন্তু মানে আজকে কিন্তু আমিও আপনাদের সাথে কথা বলছি একটা কালারফুল সক্স পরে,
জি জি জি,
কিন্তু এই যে একটা শিশু সুলভ এবং এই যে সুন্দর করে একটা বাচ্চা ছেলেকে যে উনি অনুপ্রাণিত করেছিলেন যে কালারফুল সক্স নিয়ে, না তো ওনার একটা যে সাধারণ মানুষের জন্য একটা মন ছিল। এবং একটু আগে যে আমাদের রাজীব বলল যে বিল ক্লিনটনের সাথে যে বন্ধুত্বটা, উনি খুব সুন্দর ভাবে ওনারা দুজন সুনামির জন্য যে কাজটা করেছেন এটা একটা মানে দৃষ্টান্তমূলক জিনিস যে আমরা যদি হিউম্যানিটিকে সেভ করার জন্য আমরা পলিটিক্যাল বাউন্ডারি ক্রস করতে পারি, এটার উজ্জ্বল দৃষ্টান্ত যে উনি হেরে যেও ক্লিনটনের সাথে উনি ওনার কিন্তু সেই মনোবল এবং মনের উদারতাটা ছিল একসাথে কাজ করার দেশের জন্য, দর্শের জন্য, বিশ্বের জন্য।
জি, আমরা এই পর্যায়ে একটু রিক্যাপ করছি নিউজ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখন ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে শেষ কৃত্যানুষ্ঠান এগিয়ে চলেছে, এখন আমরা স্তুতি সঙ্গীত শুনতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে চলছে। মৃত্যু যে কত সুন্দর হতে পারে, মৃত্যু যে কত মহিমা মণ্ডিত হতে পারে, এইসব দৃশ্য থেকে সেই কথাটাই আমরা বারবার মনে করছি, সেই কথাটা আমাদের বারবার মনে পড়ছে। এর মধ্যেও যারা স্তুতি বচন দিচ্ছেন মৃত্যু পরবর্তী স্তুতি বচন শেষকৃত্যানুষ্ঠানে, তারাও ছোটখাটো হাস্যরসের অবতারণা করছেন, সবাই হেসে উঠছেন। তার মানে মৃত্যুই সবকিছুর পরিসমাপ্তি সেটা তো নাও হতে পারে,
হয়তো এই মৃত্যু থেকে আরো অন্য এক নতুন অধ্যায়ের সূচনা হবে, সূচনা হতে পারে। তো সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার দর্শন কি এ ব্যাপারে?
এটা আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে মৃত্যুকে আমরা কেবল শোক হিসাবে দেখি। তো আকিরা কুরোসাওয়ার জাপানি পরিচালক বিখ্যাত একটা ড্রিম সিকোয়েন্স একটা মুভি আছে, সেখানে 106 বছরের এক বৃদ্ধের মৃত্যুর পরে আনন্দ মিছিল করে তার শবদেহ শেষকৃত্য অনুষ্ঠানে নিয়ে যাওয়া ছিল। তো আগন্তুক জিজ্ঞেস করলেন এটা কেন, হি লিভড এ গুড লাইফ, এখন আমরা সেলিব্রেট করব, আমরা কেন শোক করব, এটা একটা কথা। আর তেমনি ভাবে মৃত্যুর সময় মানবতা যেটা হিউম্যানিটি at the door of death, সেটা মাওলানা আবুল কালাম আজাদের একটা বই আছে, অসাধারণ বই। তো সেখানে এগুলো এই যে মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি ছেলেকে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি, যে ছেলে গালাত শহরে ছিলেন তাকে দেখার জন্য সেখানে যেতে পারেননি, পরে গেছেন কেউ। তো এখানে ওয়েস্টে এই জিনিসটা আমার ভালো লাগে যে তারা মৃত্যুর দিন একেবারে গুরুগম্ভীর, কেবল শোকার্ত হয় ওই ব্যক্তিকে সেলিব্রেট করেন, মাঝে মাঝে হাস্যরস হয়। কিছুদিন আগে প্রেসিডেন্ট বারাক ওবামা, সেনেটর জন ম্যাকেইনের শেষকৃত্যানুষ্ঠানে যখন প্রশংসাবাক্য উচ্চারণ করছিলেন তখন বলছেন আমার কাছে তিনি হেরেছিলেন, আরেকজন আরেক প্রেসিডেন্ট জুনিয়র বুশের কাছে তিনি হেরেছিলেন, তো তারা দুজন এখন বক্তৃতা করছি, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। তো এখন ম্যাকেইন হিজ হ্যাভিং হিজ লাস্ট লাফ। তো এই হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমরা যখন কেউ মৃত্যুর কারো মৃত্যুর পরে আমরা কেবল তার স্তুতি বাক্য তার প্রশংসা করি, কিন্তু একজন রাজনীতিকের বা একজন সাধারণ মানুষের জীবনে ব্যর্থতা সাফল্য দুটোই থাকে, অন্যায় থাকে ন্যায় থাকে। তো এই প্রেসিডেন্টও নিশ্চয়ই সেগুলো ছিল, আজকে আমরা সেগুলো হয়তো উল্লেখ করব না, কিন্তু তারপরও খুব দ্রুততার সাথে একটা উল্লেখ করা উচিত যে যত অভিযোগই থাক আরেকটা রাষ্ট্রের নায়ককে যাকে এই দেশের মানে বিরুদ্ধে অভিযোগ তারা ক্ষমতা ভিড়ছিল প্যানামার নড়িয়ে গেছে, তাকে সেখান থেকে ধরে এনে জেলে পুরে রাখা হয়েছিল, এটা আন্তর্জাতিক আইনসম্মত হয়েছিল কিনা সেই নিয়ে দেশেরই বই পুস্তকে লেখা হয়েছে। আর একবার যখন ব্যানার্জির ভুট্টোকে পদচ্যুত করার জন্য তারই জীবনীটা আরেকজন জীবনীকার লিখেছেন যে ইনি প্রেসিডেন্ট ইসাককে ফোন করে বললাম, ইসাককে বলেছিলেন ফায়ার হার। ফলে এই ধরনের ব্যাপার স্যাপারও আছে, কিন্তু আজকে আমরা তার জীবনের ভালো দিকগুলো মানবিক দিকগুলো সাফল্যগুলো নিয়ে কথা বলছি, অন্য বিজ্ঞ আলোচকরা বলেছেন, ফলে আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার ভালো দিকগুলো গণতান্ত্রিক আচরণগুলো মানবিক আচরণগুলো থেকে আমরা সকলে শিক্ষা নিতে পারি, সেগুলি আমরা উচ্চারণ করা দরকার।
জি, এই মুহূর্তে ক্যানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মালরোনি তিনি ন্যাশনাল ক্যাথিড্রালের শেষকৃত্যানুষ্ঠানে তার বক্তব্যের অবতারণা করছেন। এবং তারপর আমরা জানি যে আজকে দুপুরে এই সব দেহ আচ্ছাদিত ক্যাসকেড চলে যাবে ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট বেস অ্যান্ড্রুজ বিমানঘাটিতে, এবং সেখান থেকে বিমানে করে এই ক্যাসকেড চলে যাবে, মরদেহ বহনকারী ক্যাসকেড চলে যাবে হিউস্টন, টেক্সাসের হিউস্টনে, এবং ওই হিউস্টনের সেন্ট মার্টিনস এপিস্কোপাল চার্চে সব দেহ রাখা থাকবে আগামীকাল পর্যন্ত। এবং আগামীকাল বৃহস্পতিবার সেন্ট মার্টিনস চার্চে শেষ কৃত্যানুষ্ঠানের পর জর্জ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম কলেজ স্টেশন টেক্সাসে সেখানে তাকে সমাহিত করা হবে। আমরা জানি যে জর্জ এইচ ডব্লিউ বুশ টেক্সাসের কলেজ স্টেশনে তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী স্বয়ং উপস্থিত থেকে করেছিলেন। 2018 এপ্রিলে পত্নী বার্বারা পিয়ার্স বুশের মৃত্যুর আগে পর্যন্ত দীর্ঘ 73 বছর একত্রে বিবাহিত জীবন যাপন করেন যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। এবং এই টেক্সাসের এই প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতেই তার পত্নী, যার সঙ্গে তিনি 73 বছর একত্রে জীবন কাটিয়েছেন, তার শবদেহ সমাহিত আছে। এবং তাদের একটি কন্যা যে খুব অল্প বয়সে মারা গিয়েছিল, লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে তার মরদেহ ওই প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে সমাহিত আছে এবং ওখানেই তাকে আগামীকাল সমাহিত করা হবে। তো রাজীব, এই প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি তো একেবারে আমেরিকার ইতিহাসের গোড়া থেকে ছিল না, পরবর্তীকালে হয়েছে, এ সম্পর্কে একটু বলবেন, আলোকপাত করবেন।
জি, বিভিন্ন গত আপনার 7-8 জন যে প্রেসিডেন্ট যারা মারা গেছেন, তারা মারা যাওয়ার পরে সাধারণত তারাই ঠিক করে যান মারা যাওয়ার আগে যে কোন শহরে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি হবে। যেমন প্রেসিডেন্ট জন এফ কেনেডির লাইব্রেরি আছে বস্টন শহরে, প্রেসিডেন্ট নিক্সন এবং প্রেসিডেন্ট রেগানের লাইব্রেরি আছে ক্যালিফোর্নিয়াতে, এবং এরকম যেমন প্রেসিডেন্ট ওবামা তার জন্য তার সমস্ত কর্মকাণ্ড কে রক্ষণাবেক্ষণ করা তার যে আর্কাইভ, প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি মূলত প্রেসিডেন্সিয়াল অ্যাক্টিভিটিজ এর একটা আর্কাইভ হিসেবে কাজ করে। প্রেসিডেন্ট ওবামাটা শিকাগোতে হবে,
তার জীবনকালের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলীর বিবরণ, কাগজপত্র, নথিপত্র, রেকর্ডিং, ছবি সবকিছু জাদুঘরের মতন করে, মহাফেজখানার মতো করে রাখা থাকে,
এবং সেখানে যে কেউ সেটা ভিজিট করতে পারে, যে কেউ সেটা ভিজিট করতে পারে। এবং প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি গুলো সাধারণত একটা প্রেসিডেন্টের লেগাসিটাকে বহন করে।
তা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, আমরা এখন সমাপ্তি টানব। এই মুহূর্তে কানাডার সাবেক প্রধানমন্ত্রী মালরোনি, উনি বক্তব্যের অবতারণা করছেন, স্তুতি বাক্য আমরা দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন, স্মিত হাস্যে বক্তব্য শুনছেন তিনি। সুন্দরভাবে শেষকৃত্যানুষ্ঠান এগিয়ে চলেছে, শেষকৃত্যানুষ্ঠান শেষ হলে পরে মরদেহ চলে যাবে অ্যান্ড্রুজ এয়ারফোর্স বেজে, সেখান থেকে বিমানযোগে চলে যাবে টেক্সাসের হিউস্টনে, হিউস্টনের সেন্ট মার্টিনস এপিস্কোপাল চার্চে রাখা থাকবে মরদেহ। আগামীকাল বৃহস্পতিবার 5:15 প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি এবং মিউজিয়াম কলেজ স্টেশন টেক্সাসে সেখানে তাকে সমাহিত করা হবে। আমরা সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের জন্য আমাদের অতিথিদের কাছে যাচ্ছি। প্রথমেই ডক্টর মেনাজ মোমেন, খুব সংক্ষেপে।
না, খুব সংক্ষেপে বলতে গেলে, ওনার 4 বছরের প্রেসিডেন্সির কথা যদি আপনি চিন্তা করেন, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় ছিল, যেখানে একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ আমেরিকা একমাত্র বৃহৎ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। কাজে ওই ট্রানজিশনটা উনি ভালো মতো হ্যান্ডেল করেছেন। উনি আগে, আমি যেটা বলেছি, আমেরিকান এম্পায়ারের সব নীতি উনি, ওইটার ধারাবাহিকতা উনি বজায় রেখেছে, সেটা একটা আমার জন্য, সেটা আমার দিক থেকে সেটা সমালোচনা, কিন্তু এর সাথে সাথে আমি একই সাথে আমি এইটা প্রশংসা, তার বিভিন্ন নীতি এটা ভীষণ প্রশংসার দাবিদার, যেমন এই অধিবাসন নীতির কথা, তারপরে এই যে হ্যান্ডিক্যাপ মানুষের অ্যাক্সেসের কথা, তারপর এবং ইসরায়েলের ব্যাপারে তার যে একটা জেনুইন পদক্ষেপ।
জি জি, ডক্টর সেলিনা,
মনে হয় এটা ইতিহাস তাকে এভাবে
বলবে। ডক্টর সেলিনা আহমেদ,
আমি শুধু বলবো যে আমাদের কার শক্তি বেশি, মানুষের নাকি, কিন্তু সময়ের শক্তি হলো বেশি, পাওয়ার অফ টাইম। এবং উনি সময়ের হাতে ওনার জীবনের যে নীতিমালা, জীবনের যে ফ্যাশন, জীবনের যে দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ক্ষেত্রে এবং মানুষ হিসাবে, তার সাথে বড় উনি যাই অবদান রেখে গেছেন।
আমরা, আমাদের সময় একদম শেষ, আমরা আর কারো কাছে যেতে পারলাম না ক্ষমা প্রার্থী সেজন্য। যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইল। হ্যালো ওয়াশিংটনের অনুষ্ঠান,
আমাদেরও খুব শ্রদ্ধা রইল।
আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।